দানিয়েলের পুস্তক নম্বর ৯৬, ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগ, অন্তিম দিনের জন্য ভবিষ্যৎবাণীমূলক কাঠামো উন্মোচন। উইলিয়াম মিলারের ভবিষ্যৎবাণীমূলক বার্তার কাঠামো ছিল দুইটি উজাড়কারী ক্ষমতা, পৌত্তলিকতা, তারপর পোপতন্ত্র, আর ফিউচার ফর আমেরিকায়ের ভবিষ্যৎবাণীমূলক বার্তার কাঠামো হল তিনটি উজাড়কারী ক্ষমতা, পৌত্তলিকতা, তারপর পোপতন্ত্র, তারপর ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্টবাদ। কিন্তু শেষকালে এরা সকলেই সমকালীন হন। মিলারের ভবিষ্যৎবাণীমূলক বোঝাপড়ার একটি প্রধান চাবিকাঠি ছিল যে দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি হল পৌত্তলিকতার প্রতীক, কারণ এটি ওই দুই উজাড়কারী ক্ষমতার মধ্যে সংযোগ প্রতিষ্ঠা করেছিল, যা তার ভবিষ্যৎবাণীমূলক বোঝাপড়ার কাঠামো হয়ে উঠেছিল। ফিউচার ফর আমেরিকায়ের ভবিষ্যৎবাণীমূলক বোঝাপড়ার একটি প্রধান চাবিকাঠিও হল যে দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি হল পৌত্তলিকতার প্রতীক, কারণ পৌত্তলিকতার ঐতিহাসিক পরিপূর্তি দানিয়েল ১১ কলিশ অয়সুত্তেহেজ ঘটনাবলীর ধারাবাহিকতা প্রতিষ্ঠা করেছিল, যা ফিউচার ফর আমেরিকায়ের ভবিষ্যৎবাণীমূলক বোঝাপড়ার কাঠামো হয়ে উঠেছিল।
নতুন আলোর ক্ষেত্রে যেমন সবসময়ই হয়, সোভিয়েট ইউনিয়নের পতনের সময় ১৯৬৯ সালে উন্মোচিত সত্যের অগ্রগতির বিরুদ্ধে বহু বিচিত্র কণ্ঠ থেকে প্রবল বিরোধিতা করা হয়েছিল, কিন্তু সত্যের বিরুদ্ধে সেই প্রতিরোধ অবশ্যম্ভাবী রূপে সত্যের আরও স্পষ্ট উপলব্ধি সৃষ্টি করেছে। দানিয়েল বইয়ের ১১ অধ্যায়ের শেষ ৬ পদে যে সত্যটি পাওয়া যায়, তার বিরুদ্ধে সেই প্রারম্ভিক বিতর্কগুলোতে ১৯৬৯ সালে দানিয়েলের বই উন্মোচিত হলে যে জ্ঞানের বৃদ্ধি ঘটেছিল তা সমর্থন করতে বাইবেলে নিহিত কয়েকটি ভবিষ্যৎবাণীমূলক নিয়মকে অপরিহার্য প্রমাণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা বর্তমানে সেই নিয়মগুলোর একটি নিয়ে বিবেচনা করছি, যেটিকে আমরা ভবিষ্যৎবাণীর ত্রিগুণ প্রয়োগ বলে ডাকি।
আমরা শুরু করেছিলাম দুটি ত্রিবিধ প্রয়োগ পর্যবেক্ষণ করে, যা এক স্তরে একই ধারা হলেও অন্য স্তরে ভিন্ন। রোমের প্রথম দুটি প্রকাশরূপ, পৌত্তলিক ও পোপতান্ত্রিক, আধুনিক রোমের তৃতীয় প্রকাশকে প্রতিষ্ঠা করে। বাবিলনের প্রথম দুটি প্রকাশরূপ, বাবেল ও বাবিলন, আধুনিক বাবিলনের তৃতীয় প্রকাশকে প্রতিষ্ঠা করেছিল। আধুনিক রোম হল প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ের সেই পশু যার ওপর আধুনিক বাবিলন আরোহণ করে এবং যার ওপর রাজত্ব করে। তারা যেমন একজন কাউবয় তার ঘোড়া থেকে পৃথক, তেমনি পৃথক, তবু তারা একে অপরের সঙ্গে আত্মিক ব্যভিচারও করে, তাই সেই স্তরে তারা এক। এ ধরনের সম্পর্কযুক্ত ভবিষ্যৎবাণীর আরও দুটি ত্রিবিধ প্রয়োগ আছে।
এলিয়ার প্রথম দুইটি আবির্ভাব, এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহন, শেষকালের তৃতীয় এলিয়াকে প্রতিষ্ঠিত করে। এর পাশাপাশি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী প্রথম দুই দূত, বাপ্তিস্মদাতা জোহন ও উইলিয়াম মিলার, শেষকালে চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী দূতকে প্রতিষ্ঠিত করে। ভবিষ্যৎবাণীর ত্রিগুণ প্রয়োগের এই দুইটি ধারার বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়।
প্রথমত, ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগের দুইটি ধারার বাস্তব ঐতিহাসিক প্রতিনিধিরা মূলত একই ঐতিহাসিক ব্যক্তিত্ব, কিন্তু দুইটি উপস্থাপনায় তাদের উদ্দেশ্য স্পষ্টভাবে ভিন্ন। দ্বিতীয়ত, বিষয়টি হল ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এই দুইটি ভবিষ্যৎবাণীর ত্রিবিধ প্রয়োগের মধ্যে পার্থক্যটি কী তা চিহ্নিত করা। পার্থক্যটি হল, এলিয়া শেষকালে একটি বাহ্যিক কাজের প্রতিনিধিত্ব করেন এবং চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী দূত শেষকালে একটি অভ্যন্তরীণ কাজের প্রতিনিধিত্ব করেন।
লক্ষ্য করার তৃতীয় বিষয়টি হল, আলফা ও ওমেগা হিসেবে যিশু তৃতীয় এলিয়া এবং পথ প্রস্তুতকারী তৃতীয় দূতকে প্রথম ও শেষ এলিয়া দূত এবং চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী প্রথম ও শেষ দূতের সঙ্গে সম্পর্কিত করে চিহ্নিত করেন। প্রথম স্বর্গদূতের এলিয়া দূত এবং তৃতীয় স্বর্গদূতের এলিয়া দূত মিলে এলিয়াহের তৃতীয় পরিপূর্তি গঠন করে, এবং যে দূত পথ প্রস্তুত করেন তিনি প্রথম ও তৃতীয় স্বর্গদূতের উভয় আন্দোলনের দূত হিসেবে উপস্থাপিত হন।
কার্মেল পর্বতের মুখোমুখি সংঘাতে নবী এলিয়া ঈশ্বরের লোকদের ও আধুনিক রোমের ত্রিমুখী জোটের মধ্যে শেষকালের সংঘর্ষের একটি দৃষ্টান্ত প্রদান করেন।
মাউন্ট কার্মেল ইসরায়েলের উত্তরে ভূমধ্যসাগরের উপকূলের কাছে অবস্থিত। এটি মোটামুটি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত এবং প্রায় ৩০০ নিচকর মাইল ৩৩ কিলোমিটার পর্যন্ত প্রসারিত একটি উল্লেখযোগ্য শৈলশিরা গঠন করে। মেগিদ্দো উপত্যকা, যা জিজরিয়েল উপত্যকা নামেও পরিচিত, মাউন্ট কার্মেলের দক্ষিণ পূর্বে অবস্থিত। দূরত্বের বিচারে মাউন্ট কার্মেল ও মেগিদ্দো উপত্যকা পরস্পরের তুলনায় বেশ কাছাকাছি। আকাশপথে সরল রেখায় যেমন কাক উড়ে যায়,
তাদের মধ্যে দূরত্ব আনুমানিক 2 থেকে 25 মাইল বা 30 থেকে 40 কিলোমিটার। মাউন্ট কার্মেলের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর এবং মেগিদ্দো উপত্যকা ও জিজরিয়েল উপত্যকার পূর্বে রয়েছে গালিল সাগর, যা টিবেরিয়াস হ্রদ বা কিন্নেরেত হ্রদ নামেও পরিচিত।
প্রকাশিত বাক্যে আর্মাগেডনের যুদ্ধ মেগিদ্দোর উপত্যকাকে নির্দেশ করছে, কিন্তু দৈব প্রেরণা চাইনি যে ভবিষ্যৎবাণীর শিক্ষার্থীরা বিশ্বাস করুক যে প্রকাশিত বাক্য তার বার্তা আক্ষরিক অর্থে দিচ্ছে। তাই যখন আর্মাগেডন মেগিদ্দো উল্লেখ করা হয়েছিল, তখন হার শব্দটি, যার অর্থ পাহাড়, ব্যবহার করা হয়েছিল, যাতে স্পষ্ট হয় যে সেই যুদ্ধটি ছিল শেষ যুদ্ধে এক আধ্যাত্মিক প্রতিরূপ, যে যুদ্ধে ড্রাগন, পশু ও মিথ্যা নবী পৃথিবীকে নিয়ে যায়।
মেগিদ্দোকে আর্মাগেডন হিসেবে চিহ্নিত করে জোহন নিশ্চিত করেন যে এটিকে আক্ষরিক ভৌগোলিক স্থান হিসেবে বোঝানো হয়, কারণ মেগিদ্দো একটি উপত্যকা এবং সেখানে কোনো পর্বত নেই। নিকটেই রয়েছে কর্মেল পর্বত, যেখানে ইলিয়াহর আহাব ও ইজেবেলের ভাববাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল। অতএব মেগিদ্দো ও কর্মেল পর্বত উভয়ই আর্মাগেডনের চূড়ান্ত যুদ্ধের দৃষ্টান্ত।
আপনি যদি জেরুসালেম, মাউন্ট কার্মেল এবং মেগিদ্দোর উপত্যকা নিয়ে একটি ত্রিভুজ আঁকতেন, তবে জেরুসালেম সেই ত্রিভুজের দক্ষিণ পূর্ব কোণে অবস্থান করত, মাউন্ট কার্মেল থাকত উত্তর পশ্চিমে এবং মেগিদ্দোর উপত্যকা থাকত উত্তর পূর্বে। আর্মাগেডনের যুদ্ধকে প্রতীকীভাবে প্রতিনিধিত্বকারী এলাকা দুটি সমুদ্র দ্বারা বেষ্টিত এবং উত্তরের রাজা, আধুনিক বাবিলনের বেশ্যা, দুটি সমুদ্র ও মহিমান্বিত পবিত্র পর্বতের মধ্যবর্তী স্থানে তার অন্ত পায় এবং সেই সময়ে মানবজাতির পরীক্ষাকাল সমাপ্ত হয়।
কিন্তু পূর্ব ও উত্তর দিক থেকে আসা সংবাদ তাকে উদ্বিগ্ন করবে, তাই সে মহাক্রোধে অনেককে ধ্বংস করে সম্পূর্ণ বিনাশ করার জন্য বের হবে এবং সে মহিমান্বিত পবিত্র পর্বতে সমুদ্রদ্বয়ের মধ্যবর্তী স্থানে তার প্রাসাদের তাঁবুগুলি স্থাপন করবে। তবুও সে তার অন্তে উপনীত হবে এবং কেউ তাকে সহায় করবে না, আর সেই সময় তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়ানো মহান রাজপুত্র মিখাইল উঠবে এবং এমন এক বিপদের সময় হবে যেমন কোনো জাতি হওয়ার পর থেকে সেই সময় পর্যন্ত কখনো হয়নি। আর সেই সময় তোমার লোকেরা মুক্তি পাবে, যার নাম গ্রন্থে লিখিত আছে এমন প্রত্যেকে। দানিয়েল 11:45-10।
ইলিয়ার ত্রিবিধ প্রয়োগ ঈশ্বরের লোকদের উত্তরের রাজার সঙ্গে বাহ্যিক মোকাবিলাকে উপস্থাপন করে। তিনি ড্রাগন, পশু এবং মিথ্যা নবীর ত্রিবিধ জোটের প্রধান, যে জোট পৃথিবীকে আর্মাগেডনের দিকে নিয়ে যায়। ইলিয়ার 3 শত্রু, যারা ওই ত্রিবিধ জোটের প্রতিমূর্তি ছিল, তারা ছিল আহাব, যিনি উত্তরের 10টি গোত্রের রাজা ছিলেন এবং প্রকাশিত বাক্য 17-র 10 রাজার প্রতিনিধিত্ব করতেন, যারা বাবিলনের বেশ্যার সঙ্গে ব্যভিচার করে এবং যারা তাদের রাজ্যকে 1 ঘন্টার জন্য সেই বেশ্যার হাতে দিতে সম্মত হয়, আর সেই 1 ঘন্টাই রবিবার আইন সংকটের ঘন্টা। বাবিলনের বেশ্যাকে ইজেবেল প্রতিনিধিত্ব করেছিল এবং ইজেবেলের বালের ভাববাদীরা ও উপবনের পুরোহিতরা মিথ্যা নবীর প্রতিনিধিত্ব করে।
রবিবারের আইনের সংকটটি যুক্তরাষ্ট্রে শীঘ্র আগত রবিবারের আইন দিয়ে শুরু হয় এবং মিখাইল উঠে দাঁড়ালে শেষ হয়। সেই রবিবারের আইন এসে গেলে প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ের 2য় কণ্ঠস্বর ঈশ্বরের অন্য পালকে বাবিলন থেকে বেরিয়ে আসতে আহ্বান জানায়। বাবিলন থেকে বেরিয়ে আসার আহ্বান থেকে পরীক্ষাকালের সমাপ্তি পর্যন্ত যে সময়কাল, সেটি বাবিলনের বেশ্যার বিচারের সময়কাল। এটি সেই সময়কালও যখন পবিত্র আত্মা অপরিমিতভাবে ঢেলে দেওয়া হয়। এটাই সেই সময় যখন 10 রাজা আর বিস্তৃত নয় এমন তীরের বেশ্যার সাথে সহশাসনে সম্মত হয়। এটাই প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের মহাভূমিকম্পের সময়, যখন 1,44,000কে একটি পতাকার মতো উঁচু করে তোলা হয়।
এবং পৃথিবীর রাজারা, যারা তার সঙ্গে ব্যভিচার করেছে ও ভোগবিলাসে জীবনযাপন করেছে, তারা তার জন্য শোক করবে ও বিলাপ করবে, যখন তারা তার পোড়ার ধোঁয়া দেখবে, তার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়িয়ে বলবে, হায় হায় সেই মহান নগর বাবিলন, সেই শক্তিশালী নগর, কারণ 1 ঘন্টাই তোমার বিচার এসে গেছে। প্রকাশিত বাক্য 18:9-10।
যেমন জন আক্ষরিক নয় আধ্যাত্মিক সত্যকে বোঝাতে মেগিদ্দোকে মেগিদ্দোর পর্বত হার হিসেবে চিহ্নিত করেছিলেন, তেমনি ব্যাবিলনের এবং তাইরের বেশ্যার বিচারকে ঘণ্টার সময় এবং 1 দিনেও সংঘটিত বলে চিহ্নিত করা হয়েছে।
অতএব 1 দিনে তার বিপদসমূহ এসে পড়বে, মৃত্যু, শোক ও দুর্ভিক্ষ। এবং সে আগুনে সম্পূর্ণরূপে দগ্ধ হবে, কারণ যিনি তাকে বিচার করেন সেই প্রভু ঈশ্বর পরাক্রমশালী। প্রকাশিত বাক্য ১৮:৮।
১৮৫৪ সালের ২২ অক্টোবরের পর ভিভীষ্যদ্বাণীমূলক সময় আর ভিভীষ্যদ্বাণীমূলক অর্থে প্রয়োগযোগ্য নয়, এবং সেই জন্য পোপীয় ক্ষমতার বিচারকে একটি ঘণ্টাতে আবার একটি দিনে ঘটছে বলে বর্ণিত হয়েছে। তার বিচারের সেই ঘণ্টা হল ভবিষ্যৎবাণীমূলক সময়সীমা, যা যুক্তরাষ্ট্রে রবিবারের আইন থেকে শুরু হয়ে অনুগ্রহের সময় সমাপ্ত হওয়া পর্যন্ত বিস্তৃত। শেষকালের এলিয়াহকে বিবেচনা করার সময় এই সময়কালটি চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, কারণ কার্মেল পর্বতে এলিয়াহর যুদ্ধ শেষকালের ঈশ্বরের জনগণের অভ্যন্তরীণ পরীক্ষার পরেই আসে, এবং গির্জা ও বিশ্বের উভয়ের পরীক্ষাকালে একই ভবিষ্যৎবাণীমূলক সূচনা ও সমাপ্তি থাকে।
প্রকাশিত বাক্য ২৮ অধ্যায়ের দুটি কণ্ঠ দুটি মণ্ডলীর উদ্দেশ্যে দুটি পৃথক আহ্বানের প্রতিনিধিত্ব করে। প্রথম মণ্ডলী হল প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ের ১৪৪,০০০ এবং দ্বিতীয় যে মণ্ডলীকে ডাকা হয় তা হল প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ের বৃহৎ জনতা। ১৪৪,০০০এর প্রতি আহ্বান দেওয়া হয় যখন পবিত্র আত্মা পরিমিতভাবে ঢালা হচ্ছে, এবং বৃহৎ জনতার প্রতি আহ্বান দেওয়া হয় যখন পবিত্র আত্মা অপরিমিতভাবে ঢালা হচ্ছে।
ভবিষ্যৎ বক্তা বলেন, আমি দেখলাম আরেকজন স্বর্গদূত স্বর্গ থেকে নেমে এলেন, তিনি মহাশক্তিধর, এবং তার মহিমায় পৃথিবী আলোকিত হল, আর তিনি প্রবল স্বরে জোরে চিৎকার করে বললেন, মহান বাবিল পতিত হয়েছে, পতিত হয়েছে, এবং দুষ্টাত্মাদের আবাসস্থলে পরিণত হয়েছে। প্রকাশিত বাক্য ১৮:১-২। এটি দ্বিতীয় স্বর্গদূতের দেওয়া সেই একই বার্তা, বাবিল পতিত হয়েছে কারণ সে তার ব্যভিচারের ক্রোধের মদ সব জাতিকে পান করিয়েছে। প্রকাশিত বাক্য ১৪:১৪। ওই মদ কি? তার ভ্রান্ত মতবাদসমূহ। সে পৃথিবীকে চতুর্থ আজ্ঞার বিশ্রাম দিনের বদলে একটি মিথ্যা বিশ্রাম দিন দিয়েছে, এবং এডেনে শয়তান যে মিথ্যাটি প্রথম হাওয়াকে বলেছিল আত্মার স্বাভাবিক অমরত্ব, তা পুনরাবৃত্তি করেছে। অনুরূপ অনেক ভ্রান্তি সে দূরদূরান্তে ছড়িয়ে দিয়েছে, মানুষের বিধানকে শিক্ষারূপে শেখানো। মথি ১৫:১৬। যখন যীশু তার জনসমক্ষে সেবাকার্য শুরু করলেন, তিনি মন্দিরকে তার ধর্মনিন্দামূলক অপবিত্রতা থেকে শুদ্ধ করলেন। তার সেবার শেষ দিকের কাজগুলোর একটি ছিল মন্দিরের দ্বিতীয়বার শুদ্ধিকরণ। তাই বিশ্বকে সতর্ক করার শেষ কাজে গির্জাগুলোর প্রতি দুটি পৃথক আহ্বান করা হয়। দ্বিতীয় স্বর্গদূতের বার্তাটি হল বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে সেই মহান নগরী, কারণ সে তার ব্যভিচারের ক্রোধের দ্রাক্ষারস সমস্ত জাতিকে পান করিয়েছে। প্রকাশিত বাক্য ১৪:৮। আর তৃতীয় স্বর্গদূতের বার্তার উচ্চ আহ্বানে স্বর্গ থেকে একটি স্বর শোনা যায় যা বলছে, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বেরিয়ে আস, যাতে তোমরা তার পাপের সহভাগী না হও, এবং তার বিপদসমূহ যাতে তোমরা না পাও, কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অধর্ম স্মরণ করেছেন। প্রকাশিত বাক্য ১৮:৪-২। সিলেক্টেড মেসেজেস খণ্ড ২, ২০০ দ্রষ্টাপ্রে।
প্রকাশিত বাক্য গ্রন্থের ১৮ অধ্যায়ের পরিপূর্ণতায় এক পরাক্রমশালী স্বর্গদূত নেমে এলেন, যখন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ইসলামের পূর্ব বাতাস আগমনের সঙ্গে নিউ ইয়র্ক সিটির বৃহৎ ভবনগুলো ধসিয়ে ফেলা হয়েছিল। এরপর তিনি প্রভূত শক্তিতে উচ্চ স্বরে ঘোষণা করলেন, মহান বাবিলন পতিত হয়েছে, পতিত হয়েছে, এবং দুষ্টাত্মাদের বাসস্থান হয়ে গেছে। তারপর চতুর্থ পদে আরেকটি স্বর স্বর্গ থেকে শোনা যায়, বলছে, হে আমার লোকেরা, তার মধ্য থেকে বেরিয়ে এসো। এই দুই স্বরই গির্জাগুলোর প্রতি করা দুটি স্বতন্ত্র আহ্বান। শেষকালে ঈশ্বরের দুটি স্বতন্ত্র মণ্ডলীকে ১৪৪,০০০ এবং অগণিত জনতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১৪৪,০০০এর জন্য পরীক্ষার সময়কাল শুরু হয় তৃতীয় হায়ের ইসলামের সাথে, যাকে ইশাইয়া পূর্বের বাতাসের দিন বলে চিহ্নিত করেছেন। সেই পরীক্ষার সময়কাল শেষ হবে যুক্তরাষ্ট্রে শিগগিরই আসন্ন রবিবারের আইন এবং পশুর চিহ্নের প্রয়োগের মধ্য দিয়ে। পশু হল উত্তরের রাজায়ের নকল, আধুনিক বাবিলের প্রধান। বাবিল হল দানিয়েল পুস্তকের ৭ অধ্যায় সিংহ, এবং জিহুদা থেকে আসা অবাধ্য নবী, যিনি লাওদিকীয় অ্যাডভেন্টবাদকে প্রতিনিধিত্ব করেন, তিনি সেই সময়কালে মারা যান যে সময়কাল শুরু হয় ইসলামের গাধা ইকোরো দিশকিনের ২০০১ দিয়ে এবং শেষ হয় সিংহ আধুনিক বাবিল দিয়ে।
লাওদিকীয় অ্যাডভেন্টবাদের অবাধ্য নবীর সমাধি হিসেবে যে সময়কালকে উপস্থাপিত করা হয়েছে, সেই সময়ে অন্তিম বৃষ্টি পরিমাপ করে ঢেলে দেওয়া হয়, কারণ 144,000 কলিশিয়াকে একটি স্বতন্ত্র আহ্বান জানানো হয়। যখন সেই সময়কাল শেষ হয়, যুক্তরাষ্ট্রের রবিবারের আইনকে নির্দেশ করে এমন মহাভূমিকম্পের ঘণ্টায়, তখন প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠের সময়কাল পশুর চিহ্ন প্রয়োগের সঙ্গে এসে উপস্থিত হয়, যা উত্তরের রাজার চিহ্ন। একই সময়ে তৃতীয় হায়ের ইসলামকে একটি ধর্মত্যাগী বিশ্বের ওপর ক্রমশ তীব্রতর বিচার আনতে ব্যবহৃত হয়। সেই দ্বিতীয় স্বতন্ত্র আহ্বানের সময়ে বৃহৎ জনসমষ্টির কলিশিয়ার উদ্দেশ্যে 144,000 পতাকা যে বার্তা প্রচার করে, তা উত্তরের রাজার চিহ্ন শনাক্ত করে এবং পূর্বদেশের সন্তানরা হিসেবে উপস্থাপিত তৃতীয় হায়ের ইসলামের ভূমিকাও শনাক্ত করে।
দানিয়েল গ্রন্থের 11 অধ্যায়ের 84 পদে যে বার্তা পোপীয় ক্ষমতাকে ক্রোধান্বিত করে এবং যে বার্তা চূড়ান্ত পোপীয় রক্তপাতের সূচনা করে, তা পূর্ব থেকে আগত সংবাদ ইসলাম এবং উত্তর পশুর চিহ্ন হিসেবে উপস্থাপিত হয়েছে। ওই সময়ে পূর্ববর্তী সময়ের মতোই পূর্ব বাতাসের ইসলাম সেই সময়ের সূচনায় যুক্তরাষ্ট্রের ওপর বিচার নিয়ে আসে এবং সেই সময়টির সমাপ্তি ঘটে যখন উত্তরের রাজা সমুদ্রসমূহ ও মহিমাময় পবিত্র পর্বতের মাঝখানে মেগিদ্দোর উপত্যকায় ও কার্মেল পর্বতে তার অন্তে উপনীত হয়।
আধুনিক বাবিলের বিচারকাল, যা তার মৃত্যুসজ্জা সমাধিকে প্রতিনিধিত্ব করে, পূর্বের প্রতীক দিয়ে শুরু হয় এবং উত্তরের প্রতীক দিয়ে শেষ হয়। যেমন অবাধ্য লাওদিকীয় নবীর মৃত্যুসজ্জা গির্জাগুলোর প্রতি প্রথম সুস্পষ্ট আহ্বানে সমাপ্ত হয়েছিল, বেতেলের মিথ্যাবাদী নবী এবং জিহুদার অবাধ্য নবী উভয়েই যে সমাধি মৃত্যুসজ্জাতে সমাধিস্থ, তা গাধা ও সিংহের মধ্যে প্রতিকায়িত হয়েছে।
এলিয়া ঈশ্বরের শেষ দিনের লোকদের প্রতিনিধিত্ব করেন, যারা আহাব, ইজেবেল ও ইজেবেলের ভাববাদীদের দ্বারা প্রতিনিধিত্ব করা এক ত্রিবিধ শত্রুর মুখোমুখি হয়েছিল। চতুর্থ মণ্ডলী থাইয়াতিরায় পোপীয় ক্ষমতার প্রতীক হল ইজেবেল, এবং কার্মেলে তার ভাববাদীরা ছিল বাআলের ভাববাদী ও বনের পুরোহিতরা। বাআল এক পুরুষ দেবতার প্রতিনিধিত্ব করে এবং বনের পুরোহিতরা আস্তারোথ নামে এক নারী দেবতার প্রতিনিধিত্ব করত। অতএব ইজেবেলের মিথ্যা ভাববাদীরা পুরুষ ও নারী উভয়ের সমন্বয়ে গঠিত ছিল, যা প্রকাশিত বাক্যে পশুর মূর্তি দ্বারা প্রতিনিধিত্ব করা গির্জা ও রাষ্ট্রের সংযুক্তিকে নির্দেশ করে।
পশুর মূর্তি প্রথমে যুক্তরাষ্ট্রেই এবং পরে সারা বিশ্বে স্থাপন করে যুক্তরাষ্ট্রই, আর ত্রিমুখী জোটের মিথ্যা নবীও যুক্তরাষ্ট্রই। 10টি গোত্রের রাজা আহাব প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের 10 রাজাকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ড্রাগনকে, আর ইজেবেলই হল সেই পশু। এলিয়া কার্মেল পর্বতে আধুনিক বাবিলনের ত্রিমুখী জোটের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন, যেখানে বাবিলনের বেশ্যা কারো সাহায্য ছাড়াই তার অন্তে পৌঁছায়। এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ ঈশ্বরের অন্তিমকালের লোকদের বিরুদ্ধে আনা বাহ্যিক মোকাবিলাকে প্রতিনিধিত্ব করে, এবং এলিয়া সেই নবীর প্রতিনিধিত্ব করেন যিনি ওই তিন শক্তির সঙ্গে সরাসরি মুখোমুখি হন।
এলিয়াহের গল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বৃষ্টি, যা সংঘর্ষের ইতিহাসে ঢেলে দেওয়া শেষ বৃষ্টিকে প্রতিনিধিত্ব করে। কার্মেল পর্বতে সংঘর্ষের পূর্ববর্তী সময়ে এলিয়াহ স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তার বাক্য ছাড়া বৃষ্টি হবে না। ইজেবেলের বিচারের ঘণ্টার দিকে যে সময় অগ্রসর হয়, সেটি সেই সময় যা গির্জাগুলিকে দেওয়া প্রথম স্বতন্ত্র কণ্ঠস্বর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। সেই কণ্ঠস্বর 11 সেপ্টেম্বর 2001 এসেছিল, এবং সেই সময় বৃষ্টি কেবল মাপা ছিল, এবং সেই সময় হাবাক্কুকের বিতর্কের সঙ্গে জড়িত 2টি প্রতিদ্বন্দ্বী শেষ বৃষ্টির বার্তা ছিল। একটি ছিল তাম্মুজের জন্য বিলাপ নামের ভেজাল বার্তা, যা একটি শান্তি ও নিরাপত্তার বার্তাকে প্রতিনিধিত্ব করত, এবং অন্যটি ছিল ইসলামের তৃতীয় হায় এর সত্য বার্তা।
সত্য অন্তিম বর্ষণ বার্তাটি তৃতীয় হায়ে ইসলামের ভূমিকাকে ভিত্তি করেছিল। সেই বার্তার উৎপত্তি হয়েছিল একটিমাত্র উৎসে, যা ছিল ফিউচার ফর আমেরিকা, এবং 2টি বার্তা প্রাধান্য প্রতিষ্ঠার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যতক্ষণ না ইতিহাস সত্য বার্তার যথার্থতা নিশ্চিত করল এবং এমন সময়ে শান্তি ও নিরাপত্তার বার্তাটির মূর্খতাও নিশ্চিত করল।
দানিয়েল ও জোহনের ভবিষ্যৎবাণীগুলো বোঝা উচিত। তারা একে অপরকে ব্যাখ্যা করে, তারা বিশ্বকে এমন সত্য দেয় যা সবার বোঝা উচিত। এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বে সাক্ষ্যস্বরূপ থাকবে, শেষ দিনগুলোতে তাদের পরিপূর্তির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ব্যাখ্যা করবে। ক্রেশ সংগ্রহ দশ্যত।
এলিয়ার ত্রিগুণ প্রয়োগের মধ্যে প্রথম পরিপূরণটি দ্বিতীয় এলিয়ার দ্বারা নিশ্চিত হয়, যাকে যীশু যোহন বাপ্তিস্মদাতা হিসেবে চিহ্নিত করেছিলেন। একত্রে এই দুই সাক্ষী তৃতীয় এলিয়াকে প্রতিষ্ঠা করে।
তারা যখন চলে গেলেন, তখন যীশু জন সমাগমের উদ্দেশ্যে যোহন সম্পর্কে বলতে শুরু করলেন, তোমরা মরুভূমিতে কি দেখতে বেরিয়েছিলে? বাতাসে দুলতে থাকা কোনো নলখাগড়া? কিন্তু কি দেখতে বেরিয়েছিলে? নরম বস্ত্র পরা কোনো মানুষ? দেখো, যারা নরম পোশাক পরে তারা রাজাদের গৃহে থাকে। কিন্তু কি দেখতে বেরিয়েছিলে? কোনো ভাববাদী? হ্যাঁ, আমি তোমাদের বলছি, ভাববাদীর চেয়েও বেশি। কারণ তিনিই সেই ব্যক্তি যার সম্বন্ধে লেখা আছে, দেখো, আমি তোমার আগে তোমার পথ প্রস্তুত করতে তোমার সম্মুখে আমার দূত পাঠাচ্ছি। আমি সত্যিই তোমাদের বলছি, নারীদের গর্ভে জন্মানোদের মধ্যে বাপ্তিস্মদাতা যোহনের চেয়ে বড় কেউ ওঠেনি। তবু স্বর্গের রাজ্যে যে সবচেয়ে ক্ষুদ্র, সেও তার চেয়ে বড়। আর বাপ্তিস্মদাতা যোহনের দিন থেকে এখন পর্যন্ত স্বর্গের রাজ্য সহিংসতার মুখে পড়েছে এবং সহিংস লোকেরা তা জোর করে দখল করছে, কারণ সমস্ত ভাববাদী ও ব্যবস্থা যোহন পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে। আর যদি তোমরা তা গ্রহণ করো, তবে তিনিই সেই এলিয়া যিনি আসবার কথা ছিল। যার কান আছে শুনতে, সে যেন শোনে। মথি 11:7-15।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আজ এলিয়া এবং বাপ্তিস্মদাতা যোহনের আত্মা ও শক্তিতে ঈশ্বরের নিয়োগপ্রাপ্ত দূতরা বিচারের মুখোমুখি এই পৃথিবীর মনোযোগ আকর্ষণ করছেন সেই গুরুগম্ভীর ঘটনাগুলোর দিকে, যেগুলো শিগগিরই ঘটবে অনুগ্রহের সময়ের সমাপ্তি মুহূর্তগুলোর সঙ্গে এবং রাজাধিরাজ ও প্রভুদের প্রভু হিসেবে খ্রিস্ট যীশুর আবির্ভাবের সঙ্গে সম্পর্কিত। শীঘ্রই প্রত্যেক মানুষ দেহে সম্পাদিত কর্মের জন্য বিচারিত হবে। ঈশ্বরের বিচারের সময় এসে গেছে এবং পৃথিবীতে তার গির্জার সদস্যদের ওপর ন্যস্ত হয়েছে সেই গুরুতর দায়িত্ব, সতর্ক করে দেওয়া তাদেরকে, যারা যেন চিরন্তন ধ্বংসের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। বিশ্বব্যাপী যে প্রত্যেক মানুষ মনোযোগ দেবে, তাদের কাছে স্পষ্ট করে তুলে ধরতে হবে চলমান মহাসংঘর্ষে সংশ্লিষ্ট সেই নীতিগুলো, যেগুলোর ওপর সমগ্র মানব জাতির ভাগ্য ঝুলে আছে। মানুষের সন্তানদের পরীক্ষাকালের এই শেষ মুহূর্তগুলোতে, যখন অতি শীঘ্রই প্রত্যেক আত্মার পরিণতি চিরকালের জন্য নির্ধারিত হতে চলেছে, তখন স্বর্গ ও পৃথিবীর প্রভু তার মণ্ডলীর কাছে আগে কখনো না হওয়ার মতো জাগ্রত হয়ে কাজে নামার প্রত্যাশা করেন। মূল্যবান সত্যের জ্ঞানের মাধ্যমে যারা খ্রিস্টে মুক্তি পেয়েছে, প্রভু যীশু তাদেরকে তার নির্বাচিত জন হিসেবে গণ্য করেন। পৃথিবীর অন্যান্য সকল মানুষের তুলনায় বিশেষ কৃপা প্রাপ্ত এবং তিনি তাদের ওপর ভরসা করেন যেন তারা তারই প্রশংসা প্রকাশ করে, যিনি তাদেরকে অন্ধকার থেকে ডেকে আশ্চর্য আলোর মধ্যে এনেছেন। যে আশীর্বাদগুলো এত উদারভাবে দান করা হয়েছে, সেগুলো অন্যদেরও জানাতে হবে। পরিত্রাণের সুসমাচার পৌঁছতে হবে প্রত্যেক জাতি, গোত্র, ভাষা ও লোকের কাছে।
প্রাচীন নবীদের দর্শনে মহিমার প্রভুকে এমনভাবে দেখানো হয়েছে যে তার দ্বিতীয় আগমনের পূর্ববর্তী অন্ধকার ও অবিশ্বাসের দিনগুলোতে তিনি তার মণ্ডলীর ওপর বিশেষ আলো বর্ষণ করছেন। ধার্মিকতার সূর্যরূপে তিনি তার মণ্ডলীর উপর উদিত হবেন, তার ডানায় আরোগ্য নিয়ে, মালাখি 4:1। আর প্রত্যেক সত্য শিষ্যের মাধ্যমে জীবন, সাহস, সহায়তা ও সত্য আরোগ্যের প্রভাব ছড়িয়ে পড়ার কথা ছিল। খ্রিস্টের আগমন ঘটবে এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়ে। নোয়া ও লোটের দিনসমূহ মানুষের পুত্রের আগমনের ঠিক পূর্বে পৃথিবীর অবস্থার ছবি তুলে ধরে। শাস্ত্রসমূহ এই সময়ের দিকে ইঙ্গিত করে, ঘোষণা করে যে শয়তান সমস্ত শক্তি নিয়ে এবং অধার্মিকতার সবরকম প্রতারণা নিয়ে কাজ করবে। 2 Thessalonians 2:9-10 এই শেষ দিনগুলোর দ্রুত বেড়ে চলা অন্ধকার, অসংখ্য ভ্রান্তি, মতভ্রষ্টতা ও বিভ্রান্তির মাধ্যমে তার কার্যকলাপ স্পষ্টরূপে প্রকাশিত হচ্ছে। শয়তান কেবল পৃথিবীকে বন্দী করে রাখছে তাই নয়, তার প্রতারণা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামধারী গির্জাগুলোর মধ্যে খামিরের মতো ছড়িয়ে পড়ছে। মহাধর্মত্যাগ মধ্যরাত্রির মতো গভীর অন্ধকারে রূপ নেবে। ঈশ্বরের লোকদের জন্য তা হবে পরীক্ষার রাত, কান্নার রাত, সত্যের কারণে নির্যাতনের রাত। কিন্তু সেই অন্ধকার রাতের মধ্য থেকেই ঈশ্বরের আলো জ্বলে উঠবে। প্রফেটস অ্যান্ড কিংস 7:16-7:17